ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
শুভ সন্ধ্যা। এখন বাংলাদেশে ভারতে বৃহস্পতিবার রাত, আর এখানে ওয়াশিংটনে বৃহস্পতিবার দুপুর। আমি সাবরিনা চৌধুরী সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে আমির খসরুর রিপোর্ট।
ভারতের পার্লামেন্টে স্থল সীমান্ত বিল পাশ হওয়াকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের কূটনৈতিক সাফল্য বলে মন্তব্য করেছেন। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শেখ হাসিনাকে টেলিফোনে অভিনন্দন জানিয়েছেন।
রয়েছে কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়ের প্রতিবেদন।
পশ্চিম মেদিনীপুর জেলার পিংলাথালা এলাকায় বাজির কারখানার বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 12, আহত বহু।
আরও রয়েছে ব্রিটেনের নির্বাচন নিয়ে সাংবাদিক নাহাজ পাশার মন্তব্য।
একটা অনিশ্চয়তার মধ্যে যুক্তরাজ্যে যে নির্বাচনটা হচ্ছে, ওয়েদার কেউ একক সংখ্যাগরিষ্ঠতা হয়তো পাবে না।
তবে সবার প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি আনিস আহমেদ। যুক্তরাষ্ট্র ও সৌদি কর্মকর্তারা ইয়েমেনে মানবিক কারণে সৌদি নেতৃত্বাধীন বিমান আক্রমণের বিরোধিতে সম্মত হয়েছে। সেখানে শিয়া হুথি বিদ্রোহীরা হাজার হাজার লোককে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য করেছে। আজ রিয়াদে এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী জন কেরি এবং তার সৌদি সহপক্ষ আদেল এল জুবেইর বলেছেন যে মানবিক সাহায্য পাঠানোর সুবিধার্থে ইয়েমেনে পাঁচ দিনের অস্ত্রবিরতি প্রয়োগের চেষ্টা করা হচ্ছে। তারা বলেন যে বাস্তব অবস্থার পরিপ্রেক্ষিতে এই অস্ত্রবিরতি নবায়িত হতে পারে। কেরি বলেন,
So we strongly urge the Houthis and those who back them, whom we suggest...
পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা হুথি এবং তাদের সমর্থকদের বলছি যে ইয়েমেনের জনগণের স্বার্থে এই সুযোগ হাতছাড়া না করে শান্তিপূর্ণ সামনের পথে অগ্রসর হওয়া। সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেন, হুথিদের সঙ্গে প্রাথমিক যোগাযোগ হয়নি, মনে করা হচ্ছে তারা ইরানের সমর্থনই পাচ্ছে। তিনি বলেন যে প্রস্তাবিত এই বিরতি সম্পর্কে আরও বিস্তারিত পরে জানানো হবে। সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেন যে অস্ত্রবিরতি সর্বত্র হবে, নইলে কোথাও হবে না। তিনি বলেন যে হুথিরা ইয়েমেনের জনগণের স্বার্থে এই পরিকল্পনা সমর্থন করবে বলে তিনি আশা করছেন। এই সপ্তাহে আরও আগের দিকে ইয়েমেনে জাতিসংঘের দূত নিরাপত্তা পরিষদে পাঠানো এক চিঠিতে ইয়েমেনে স্থলবাহিনীর মাধ্যমে আন্তর্জাতিক সম্প্রদায়ের দ্রুত হস্তক্ষেপ চান। এই অনুরোধ সম্পর্কে কেরি বলেন যে যুক্তরাষ্ট্র কিংবা সৌদি আরব কেউই সেখানে স্থল সৈন্য পাঠানো সম্পর্কে কোনো কথা বলেনি। ব্রিটেনের ভোটদাতারা আজ সেখানে সংসদ নির্বাচনে ভোট দিচ্ছেন। জনমতে জরিপে যেরকম তীব্র প্রতিদ্বন্দ্বিতার চিত্র পাওয়া যাচ্ছে, তাতে ফলাফলের পূর্বাভাস দেয়া সম্ভব নয়। বুধবার সেখানকার এক জাতীয় জরিপের ফলাফলে দেখা গেছে, প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের রক্ষণশীল দল ব্রিটিশ ভোটদাতাদের 33% সমর্থন পাচ্ছে। এড মিলিব্যান্ডের প্রধান বিরোধী দল শ্রমিক দল 1 পয়েন্ট পিছিয়ে রয়েছে। এইসব জরিপে বোঝা যাচ্ছে যে নির্বাচনের ফলাফলে ব্রিটেনের দুটি প্রধান দলের যে কোনো একটিকে সরকার গঠনের জন্য ছোট ছোট বিভিন্ন দলের সঙ্গে জোট বাঁধতে হবে। তাতে তারা 650 আসন বিশিষ্ট সংসদের নিম্নকক্ষ হাউস অফ কমন্সে তাদের আসন সংখ্যা সামান্য বাড়াতে পারবে। বিশ্লেষকরা ব্রিটেনের এই নির্বাচনকে গত এক প্রজন্মের মধ্যে সবচেয়ে অনিশ্চিত বলে অভিহিত করেছেন। গোটা ব্রিটেনে 50,000 ভোটকেন্দ্রে 4.5 কোটিরও বেশি লোক ভোট দিচ্ছেন। ব্রিটেনের সংসদ নির্বাচনে সর্বসাম্প্রতিক অবস্থা সম্পর্কে লন্ডন থেকে একটি সাক্ষাৎকার শুনবেন আজই বিশ্ব সংবাদের পর। ওদিকে ব্রিটেনে বৃহস্পতিবারের সাধারণ নির্বাচনে প্রবাসী ভারতীয়দের সমর্থনের জন্য উঠে পড়ে লেগেছিল সবকটি দলই। কেননা এবারের নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই বলেই এই প্রবাসী ভোটারদের সমর্থন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ভারতীয়রাই বৃহত্তম তেমন জাতিগোষ্ঠী। আমাদের কলকাতা প্রতিবেদক গৌতম গুপ্ত আরও জানাচ্ছেন,
নির্বাচনে মোট 650 আসনের মধ্যে বেশ কিছু আসনে লড়াই হাড্ডাহাড্ডি এবং ভিনদেশি ভোটদাতারা সংখ্যায় ভালোই। অন্তত 20 এ ধরনের আসন ইতিমধ্যে চিহ্নিত হয়েছে। 4 রাজনৈতিক দলের মধ্যে জোর লড়াই বলেই এই 20 আসনও বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে ভারতে যেমন একদলীয় শাসনের বদলে বহুদলীয় জোটের শাসনের ঝোঁক দেখা দিয়েছে, ইংল্যান্ডেও নির্বাচনী চিত্রনাট্য অনেকটা যেন সেই রকমই। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
ভারতের সংসদে বাংলাদেশ ভারত স্থল সীমান্ত বিল পাশ হওয়াকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কূটনৈতিক সাফল্য বলে মন্তব্য করেছেন। লোকসভায় বিলটি পাশ হওয়ায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোনে অভিনন্দন জানিয়েছেন। ঢাকা থেকে আমাদের সংবাদদাতা আমির খসরুর টেলিফোন বার্তা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সচিবালয়ে এক অনুষ্ঠানে বলেছেন,
2009 আসার পর আমরা দুটি সমস্যায় কিছু সমাধান করলাম এবং আজকে ভারতের রাজ্যসভায় পাশ হয়ে গেছে। এটাই হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বড় একটা কূটনৈতিক সাফল্য বলে আমার মনে করি।
বিল পাশ হওয়ার খবর ছিটমহলগুলোতে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই উল্লাস আনন্দ উচ্ছ্বাসে মেতে রয়েছেন হাজার হাজার ছিটমহলবাসী। বিল পরিপূর্ণভাবে বাস্তবায়ন হলে বাংলাদেশের কাছে থাকবে ভারতের 111টি ছিটমহল, সর্বমোট আয়তন 17,185 একর। ভারতের কাছে থাকবে বাংলাদেশের 51টি ছিটমহল, আয়তন 7,110 একর। বাংলাদেশের 111টি ছিটমহলের মোট জনসংখ্যা 37,334 জন। আর ভারত যে ছিটমহলগুলো পাচ্ছে তার জনসংখ্যা 14,215 জন। অপদখলীয় জমি বাংলাদেশের কাছে থাকবে 2,267 একর এবং ভারতের 2,777 একর। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
এ সম্পর্কে বিশ্ব সংবাদের পর রয়েছে বিস্তারিত প্রতিবেদন। যুক্তরাষ্ট্রের কার্টার জাহাজ রাশকে বাংলাদেশ নৌবাহিনীকে হস্তান্তর করেছে যুক্তরাষ্ট্র। বুধবার ক্যালিফোর্নিয়ার আলমেদায় এক অনুষ্ঠানে এই জাহাজকে বিএনএস সমুদ্র জয় নামকরণ করা হয়েছে। ঢাকায় এক অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট এক অনুষ্ঠানে বাংলাদেশ নৌবাহিনীর প্রতিনিধিদের কাছে জাহাজটিকে হস্তান্তর করেন। জহুরুল আলমের রিপোর্টে শুনুন বিস্তারিত।
ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের এক প্রেস বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার ওই তথ্য জানিয়ে বলা হয়েছে, 3,087 ফুট লম্বা বিএনএস সমুদ্র অভিযান হবে বাংলাদেশ নৌবাহিনীর দ্বিতীয় কাটার জাহাজ। এর আগে যুক্তরাষ্ট্র বাংলাদেশ নৌবাহিনীকে বিএনএস সমুদ্র জয় নামের আরেকটি কাটার জাহাজ প্রদান করেছিল। বাংলাদেশ নৌবাহিনীর একটি দল আলমারাতে আমেরিকান কোস্টগার্ডের কর্মকর্তা ও সদস্যদের কাছ থেকে প্রশিক্ষণ নিচ্ছেন। বিএনএস সমুদ্র অভিযান এবছরের শেষ নাগাদ বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হবে বলে জানানো হয়। এই দ্রুতগতি সম্পন্ন জাহাজটিতে হেলিকপ্টার ও চালকবিহীন উড়ন্ত যানবাহন ওঠানামার ডেক রয়েছে। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন ওয়াশিংটন স্টুডিও থেকে।
পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুরের এক গ্রামে গতকাল গভীর রাতে এক বাজি কারখানায় বিস্ফোরণে 12 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন বেশ কয়েকজন। কারখানার মালিককে পুলিশ গ্রেপ্তার করেছে। ঘটনাস্থলে জেলার পুলিশ সুপারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী উপস্থিত। বিজেপির রাজ্য প্রতিনিধি দল ঘটনাস্থল সরেজমিনে খতিয়ে দেখে এসছেন। আমাদের কলকাতা সংবাদদাতা পরমাশিস ঘোষ রায় জানাচ্ছেন বিস্তারিত।
গভীর রাতের দিকে পিংলা থানার একটি বাড়িতে বেআইনি বাজি কারখানায় হঠাৎ বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলেই 8 জনের মৃত্যু হয়। তীব্রতায় মানুষের দেহ চতুর্দিকে ছড়িয়ে পড়ে, বেশ কিছু বাড়িতে আগুনও ধরে যায়। দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন আগুন আয়ত্তে আনে। বাড়িটিকে পুলিশ প্রশাসন ঘিরে রেখেছে। বাজি কারখানার মালিক রঞ্জন মাইতিকে গ্রেপ্তারও করেছে। বিজেপির বিধায়ক শমিক ভট্টাচার্য অভিযোগ করেন, বর্ধমান জেলার বিস্ফোরণ কাণ্ডের সঙ্গে এই ঘটনার মিল রয়েছে। জেলার বিজেপি নেত্রী অন্তরা ভট্টাচার্য অভিযোগ করেছেন, রাতের অন্ধকারে পুলিশ অনেক মৃতদেহ ছড়িয়ে দিয়েছে। পরমাশিস ঘোষরায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
ভারতের উত্তর পূর্বাঞ্চলে আগ্রাসন বাড়াতে চীনের সহায়তায় জঙ্গি গ্রুপগুলো জোটবদ্ধ হয়ে কনসোর্সিয়াম প্রতিষ্ঠা করল। ভারতের গোয়েন্দা সংস্থাগুলো এতে উদ্বিগ্ন হয়ে উঠেছে। এ সম্পর্কে কলকাতা থেকে পরমাশিস ঘোষরায়ের আরেকটি বার্তা।
দেশের সরকারি সংবাদ সংস্থা সূত্রের খবর, অরুণাচল প্রদেশ সহ গোটা উত্তর পূর্ব ভারতে আগ্রাসন বাড়াতে সেভেন সিস্টার্স এলাকার 9টি জঙ্গি সংগঠনকে এক ছাতার তলায় নিয়ে আসার কাজটি করছে চীনের গুপ্তচর সংস্থা মিনিস্ট্রি অফ স্টেট সিকিউরিটি MSS। গত এপ্রিল মাসের 17 তারিখে মায়ানমারের আগিং ডিভিশনের টাগা এলাকার জঙ্গলগেরা ঘাটিতে উত্তর পূর্ব ভারতের 9টি জঙ্গি সংগঠন, যে যৌথ মঞ্চ ইউনাইটেড ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অফ ওয়েস্ট সাউথ ইস্ট এশিয়া গঠন করেছে, তার স্থপতি চীনা গুপ্তচর সংস্থা। গোয়েন্দা সূত্রে জানা গেছে, শুধু জঙ্গিদের যৌথ মঞ্চ গঠন করাই নয়, টাগার ওই বৈঠকে MSS এর প্রতিনিধি, মায়ানমার লাগোয়া চীনের ইউনিয়ন প্রদেশের অস্ত্র কারবারে যুক্ত অপরাধ চক্র ফাইভ টাইগার্স এর প্রতিনিধি, বেজিং এর মদতপুষ্ট মায়ানমারের জঙ্গি সংগঠন ইউনাইটেড ওয়ার স্টেট আর্মির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পরমাশিস ঘোষরায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
বুরুন্ডিতে নতুন এক রাজনৈতিক সহিংসতায় একজন নিহত এবং অন্তত আরও 3 জন আহত হয়েছে। সেখানে প্রেসিডেন্ট পিয়েরে নকুরুনজিজার তৃতীয় মেয়াদের জন্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার প্রতিবাদে বিক্ষোভ অব্যাহত আছে। প্রত্যক্ষদর্শী এবং রেডক্রসের একজন কর্মকর্তা বলেছেন যে বৃহস্পতিবার রাজধানী বুজুম্বুরায় পুলিশ প্রেসিডেন্টের সমর্থক ও বিরোধীদের মধ্যে সংঘাত বন্ধের জন্য হস্তক্ষেপ করায় এই সর্বসাম্প্রতিক গোলযোগ দেখা দেয়। বিশ্ব সংবাদ এখানেই শেষ হল।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটারে। ভারতের সংসদের উচ্চকক্ষে সীমান্ত চুক্তি পাশ হওয়াকে কূটনৈতিক সাফল্য আখ্যা দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ এবং বিভিন্ন শ্রেণীর মানুষের সঙ্গে কথা বলে রিপোর্ট পাঠিয়েছেন আমাদের ঢাকা প্রতিনিধি আমির খসরু।
দেশ থাকার পরেও কার্যত নাগরিকত্ববিহীন দেশহীন ছিটমহলবাসীর দেশ পাওয়ার, নাগরিকত্বের সমান মর্যাদা প্রাপ্তির বাদ ভাঙা আনন্দ উল্লাস চলছে এখন ছিটমহলগুলোতে। দীর্ঘদিন ঝুলে থাকা স্থল সীমান্ত বিল পাশ হওয়ার পরে অবরুদ্ধ ছিটমহলবাসী প্রকৃতার্থেই এখন মুক্ত স্বাধীন নাগরিক। বাংলাদেশের কুড়িগ্রাম এলাকার দাসিয়ারছড়া ছিটমহলের বাসিন্দা সাঁতর্ধ নজরুল উল্লাহ ভয়েস অব আমেরিকাকে বলেন,
এখন বাংলা হলে তো আমার সম্পূর্ণ খুবই ভালো।
আরো একটি ছিটমহলের একজন গৃহবধূ তার অনুভূতি জানালেন এভাবেই।
আমরা যে সিটে বাস করি, আমাদের মানে একটা ক্লিনিক নাই, হাসপাতাল নাই, আমাদের স্কুল নাই, রাস্তাঘাট ভালো নাই, আমরা কোথাও দাঁড়াতে পারি না। সবাই বলে যে আমরা মানুষ না পশু, এই ধরনের কথা বলে। পরে আমরা যদি ভালো একটা চাকরি যোগাযোগ করি, সেটাও আমরা করতে পারি না। বাংলাদেশের নাম দিয়ে করতে হয়, কাউকে বাপ বানাতে হয় বা কাউকে ভাই বানাতে হয়, সেটা করে মানে চাকরিটা হয়। সেটা বাংলাদেশের জমি জায়গা কিনে তারপর সেখানে বাড়ি করে সেখানে বসতি হয়ে তারপরে আমাদের চাকরি করতে হয়। যদি কোনো ইনফরমেশন পায় সরকার যে আমরা সিটে, তাহলে আমাদের চাকরিও হয় না। এটা হওয়ার কথা শুনে আমরা খুবই খুশি বা খুবই আনন্দিত। আমাদের বাচ্চা, বুড়া, বুড়ি সবাই আজকে খুবই আনন্দিত।
ছিটমহল সমন্বয় কমিটির প্রধান গোলাম মোস্তফার প্রত্যাশা আর যেন কোনো বিলম্ব না হয়।
ছিটমহলগুলো যে এখন আমাদের দাবি যে অতি দ্রুত এই ছিটমহলে মানুষের বেঁচে থাকার জন্য যে মৌলিক অধিকারগুলো আছে, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এই সুযোগ, এই জিনিসগুলো অতি দ্রুত এই ছিটমহলের উন্নয়ন করে ছিটমহল মানুষের সেই অতীতের সেই দুঃখ ব্যথাগুলো দূর করে একটি নতুন জীবন।
এদিকে ছিটমহল বিনিময় সম্পর্কে বিশ্লেষণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ।
1974 পরে এতদিন লাগার বড় একটা কারণ হলো যে আমরা যখন এটা রেটিফাই করলাম, সইটা করা হয়েছিল, এগ্রিমেন্টটা হয়েছিল মে মাসের 74-এ। তারপর অক্টোবরে দেখি আমরা রেটিফাই করি, তবে ডেডলাইনের 5-6 দিন আগে, ডেডলাইন ছিল 31 ডিসেম্বর 1974-এ, তখন একটা অ্যামেন্ডমেন্ট ভারত চাইল। এবং সেই অ্যামেন্ডমেন্টের বড় একটা বিষয় ছিল যে যতদিন আন ডিমার্কেটেড বর্ডার যেটা আছে 6.1 কিলোমিটারের মতন, সেটা যতদিন ডিমার্কেটেড না হবে ততদিন এই ছিটমহল আর অ্যাডভার্স প্রদেশ যে ল্যান্ড আছে এগুলো বদল হবে না। তো সেই হিসাবে আটকে গিয়েছিল এবং এই জিনিসটা সমাধান হয়েছে 2011-তে নভেম্বর মাসে না সেপ্টেম্বর মাসে, তখন প্রোটোকল সই করা হলো সেপ্টেম্বর মাসে 6 তারিখে 2011-তে। 1000 হলো ভারতের নাগরিক আর ওদিকে বাংলাদেশের 17,000, তাদের একটা অপশন দেওয়া হবে যে তারা কোন দিকে যাবে। তবে বেশিরভাগই, তার আগে একটা সার্ভে করা হয়েছিল, সেখানে দেখা যাচ্ছে যে বেশিরভাগ লোকই কিন্তু যেখানে আছে সেখানে থাকবে। যেহেতু 2011-তে এই প্রোটোকল সই করা হয়ে গেছে, তারপরে রেটিফিকেশন না করার আর কোনো উপায় ছিল না। এখন 2011-2015 কেন লাগলো, তার বড় একটা কারণ ছিল যে কংগ্রেস সরকারের সেই ধরনের দুই তৃতীয়াংশ অবস্থায় ছিল না তার পার্লামেন্টে। তার উপরে তাদের নির্বাচনের বিষয়টা ছিল, তৃণমূল কংগ্রেসের সাথে এক ধরনের বিবাদ হলো। এই সব কারণে বিজেপি যখন ক্ষমতায় আসলো, তখন স্পষ্টত হয়ে গেল যে এটা এখন রেটিফাই করতেই হবে। আর জিনিস মনে রাখতে হবে যে এটা রেটিফিকেশন যত দেরি করবে বা যদি করতো, তাহলে ভারতেরই তিনি যে সংকটে পড়ত, কারণ এগ্রিমেন্ট সই হয়েছে এবং এগ্রিমেন্টে যে অ্যামেন্ডমেন্ট আনা হয়েছে সেটাও সমাধান হয়ে গেল, প্রোটোকল সই হলো, তার তো র্যাটিফাই হচ্ছে না। এটা এই বিশ্বায়নের যুগে ভারতের জন্য একটা নেগেটিভ ইমেজ তৈরি হতো, কারণ সবাই বলতো যে সে একটা অ্যাগ্রিমেন্ট সই করে কিন্তু সে র্যাটিফাই করে না। স্বাভাবিকভাবে বিজেপি সরকার সেই জিনিসটা চাইবে না এবং সে চাইবে বিশ্বকে দেখাতে যে তার একটা এফিসিয়েন্সি আছে, তার একটা স্পিড আছে, যেটা নরেন্দ্র মোদী চেষ্টা করছে।
বলছিলেন ডক্টর ইমতিয়াজ আহমেদ। এদিকে ছিটমহলবাসী সহ সবার পক্ষ থেকে যে প্রত্যাশা তা হচ্ছে অনেক বিলম্ব হলেও সীমান্ত সমস্যার সমাধানের পথে বিরাট এক অগ্রগতি অর্জিত হয়েছে, এর বাস্তবায়নে যেন আর কোনো বিলম্ব না হয়। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
আপনারা খবরেই শুনেছেন আজ যুক্তরাজ্যে নির্বাচন হচ্ছে। লন্ডনে সাপ্তাহিক জনমত পত্রিকার প্রধান সম্পাদক সৈয়দ নাহাজ পাশা ভয়েস অফ আমেরিকার সঙ্গে এক সাক্ষাৎকারে নির্বাচন পরিস্থিতি সম্পর্কে বলেন। তার সাক্ষাৎকার নেন শেগুফতা নাসরিন খুইন।
সৈয়দ নাহাজ পাশা, আজ যুক্তরাজ্যে নির্বাচন হচ্ছে। ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি এবং বিরোধী লেবার দলের মধ্যে জোর প্রতিদ্বন্দ্বিতা, কে জিতবে সেটা এখনও সুস্পষ্ট নয় বলে বলা হচ্ছে। আপনার কি মূল্যায়ন?
আসলে এই অনেকদিন মানে এইটাই হয়তো একটা প্রথম নির্বাচন যে একটা অনিশ্চয়তার মধ্যে যুক্তরাজ্যে যে নির্বাচনটা হচ্ছে, ওয়েদার কেউ একক সংখ্যাগরিষ্ঠতা হয়তো পাবে না। সবাই বলতেছে যে কোয়ালিশন সরকার হবে, কিন্তু কার সাথে কার কোয়ালিশন হবে সেটা নিশ্চিত করে বলা যাচ্ছে না। কোনো দুইটি বড় দল কনজারভেটিভ এবং লেবার পার্টি কেউই সেটা পরিষ্কার করে বলছে না যে কার সাথে ওরা কোয়ালিশনে যাবে।
কিন্তু যেসব ছোট দল আছে তাদের সম্ভাবনা কি রকম, মানে কোন দলগুলো বেশি জনপ্রিয়তা অর্জন করেছে?
হ্যাঁ, দেখেন এখানে যে নির্বাচনের চিত্রটা বদলে গেছে এই কারণে, গত বছর সেপ্টেম্বর মাসে যখন স্কটল্যান্ডের স্বাধীনতা নিয়ে যখন গণভোটটা হলো, এই গণভোটে স্কটিশ ন্যাশনালিস্ট পার্টি তো ভালো করেছে। এইবার মনে করা হচ্ছে যে স্কটিশ ন্যাশনালিস্ট পার্টি, যদিও এটা স্কটল্যান্ড ভিত্তিক দল, কিন্তু ওইখানে লেবার পার্টির সংখ্যাগরিষ্ঠতা ছিল, মাত্র ছয়জন এমপি ছিল স্কটিশ ন্যাশনালিস্ট পার্টি। এইবার মনে করা হচ্ছে যে এইখানে ওরা সবচেয়ে বেশি, প্রায় 50টার মতো আসন পাবে স্কটিশ ন্যাশনালিস্ট পার্টি। যদি ওরা সবগুলা আসনে জিতে যায় স্কটিশ ন্যাশনাল, তাহলে লেবার পার্টির আসন সংখ্যা কমে আসবে। এখন কমে আসলে তখন তারা বেশি বুট পেলেও সংখ্যাগরিষ্ঠতা পাবে না। এদিকে মনে করা হচ্ছে যদিও লেবার পার্টি ওরা বলে আসতেছে যে স্কটিশ ন্যাশনালিস্ট পার্টির সাথে ওদের কোনো সমঝোতা হবে না, কিন্তু নির্বাচনের পরেই বলা যাবে ওয়েদার যদি লেবার পার্টি বেশি আসন পায় স্কটিশ ন্যাশনালিস্ট পার্টির সাথে হবে না। এদিকে আবার ইউকিপ, যেটা ইউকে ইন্ডিপেন্ডেন্ট পার্টি, সেটাও মোটামুটি ভালো হয়তো করতে পারে। তারাও বলতেছে তারা কনজারভেটিভের সাথে যাবে না, কিন্তু মোটামুটি কনজারভেটিভের অনেকেই কিন্তু ইউকিপের ঝুঁকে আছেন। আবার লিবারেল ডেমোক্রেট এবং কনজারভেটিভ পার্টি কিন্তু গত এই যে সরকার গেল এই সরকারে তাদের কোয়ালিশন ছিল, কেউই পরিষ্কার করে কিছু বলতেছেন না। এখন এই এই খেলায় কে জিতবে সেটা বলা যাচ্ছে না। এখন
কোন ইস্যুগুলো এবার নির্বাচনে প্রাধান্য পায়?
এইবারে নির্বাচনে বিশেষ করে যে আপনার স্পেন্ডিং কাটস, ওয়েলফেয়ার বেনিফিট, ট্যাক্স, এডুকেশনের ইয়ে আছে যে স্টুডেন্ট ফি ইউনিভার্সিটি গুলোতে, ইমিগ্রেশন একটা ইস্যু আছে, কিন্তু ইমিগ্রেশন ইস্যুটা তেমন গুরুত্ব পায়নি, এই কারণে সবসময়ই কনজারভেটিভ পার্টি একটু বেশি ইমিগ্রেশনের উপর কড়াকড়ি আরোপ করে থাকে। কিন্তু গত নির্বাচনে কনজারভেটিভ পার্টি যেহেতু ইমিগ্রেশনের সংখ্যা বছরে 3 লাখ থেকে 1 লাখে কমিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছিল, সে প্রতিশ্রুতি গত 5 বছরে তারা রক্ষা করতে পারেনি বলেই তারা এবার ইমিগ্রেশন ইস্যুটাকে নিয়ে বেশি কথা বলেনি।
বাংলাদেশি বংশোদ্ভূত 11 জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, এদের মধ্যে 7 জনই লেবার পার্টির, মহিলা প্রার্থীর সংখ্যা বেশি, এদের জয়লাভের সম্ভাবনা কি রকম?
হ্যাঁ, এবার কিন্তু বাংলাদেশি বংশোদ্ভূতদের জন্য একটা সুখবর, কারণ আমরা মনে করতেছি যে আমরা প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত একজন মহিলা এমপি রোশনারা আলী, যে টাওয়ার হ্যামলেটস থেকে বাংলাদেশে উদ্দেশিত এলাকা থেকে গত নির্বাচনে 2010 সালে পেয়েছিলাম। এইবার আরো দুজন মহিলা প্রার্থী, আমরা আশা করছি যে এই দুজন জয়ী হবেন। একজন হচ্ছেন টিউলিপ সিদ্দিকী, আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রীর বোনের মেয়ে, শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকী। উনি হামস্টেড অ্যান্ড কিলবার্ন আসনে, উনি মাত্র 42 ভোটের লেবার পার্টি, 42 ভোটে জয়ী লেবার পার্টির সিটটি রক্ষার জন্য চেষ্টা করছেন। আর ডক্টর রূপা হক নামে আরেকজন আছেন লন্ডনের ইলিং এবং একটন আসন থেকে কনজারভেটিভ প্রার্থীর বিরুদ্ধে লড়ছেন, সেই আসনটাও উনি, এটা মার্জিনাল সিট, সেই আসনটাও উনি লেবার পার্টির জন্য ফিরিয়ে আনবেন ধারণা করা হচ্ছে। তো এবার আমরা আশা করছি যে তিনজন বাংলাদেশি মহিলা সবাই লেবার দল থেকেই পাশ করবেন।
সৈয়দ নাহাজ পাশা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই সময় দেওয়ার জন্য।
ধন্যবাদ।
এবারে রয়েছে বিজ্ঞান জগতের খবরাখবর। বিজ্ঞানীরা ক্যান্সারের ওষুধ আবিষ্কারের চেষ্টা করছেন। এরকম দুদল বিজ্ঞানী ক্যান্সার সারিয়ে তোলার জন্য কি ধরনের বা কিভাবে ওষুধ প্রয়োগ করা যেতে পারে তা নিয়ে কাজ করছেন। এ নিয়েই আর্ট টাইমসের প্রতিবেদন শোনাচ্ছেন শতরূপা বড়ুয়া।
বিজ্ঞানীদের দুটি স্বাধীন দল একই সঙ্গে একই রোগীকে ক্যান্সারের নানা ধরনের ওষুধ দিয়ে পরীক্ষা করেছেন কোন ধরনের ওষুধ সবচেয়ে ভালো কাজ করে। দুদলের কাজের ধরন ছিল ভিন্ন, অবশ্য দুদলই জীবিত টিউমারের ওপর ওষুধ পরীক্ষার সিদ্ধান্ত নেন। ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি বা MIT তারা সিদ্ধান্ত নিয়েছেন টিউমারের ভেতর একটি ছোট্ট ডিভাইস বসাতে। এই ছোট্ট ডিভাইসটি 1 মিলিমিটারের চেয়েও ছোট। এর মধ্যে 30 থেকে 40টি ছোট আধার আছে যার ভেতর নানা ধরনের ওষুধ রাখা যায়। এর ফলে এই ডিভাইসটি নিকটবর্তী টিউমারের কোষগুলোর সাথে কাজ করে। দলের নেতা রবার্ট ল্যাঙ্গার বলছেন একদিন পরই ডিভাইসটি বের করে আনার জন্য তাঁরা বায়োপসি সুচ প্রবেশ করান।
You not only take out the device, but you take out the surrounding tissue around the device.
তিনি বলছিলেন তারা শুধু ডিভাইসটি বের করে আনেন না, তারা আশেপাশের কোষগুলোও বের করে আনেন। এরপর আপনি দেখতে পারেন ওই কোষগুলোতে কি ঘটল, আপনি দেখতে পারেন কিভাবে ওষুধগুলো কাজ করছে, এবং আমরা মনে করি এরই মাধ্যমে ক্যান্সারের কিমোথেরাপি ওষুধ কি হবে তা নির্ধারণ করা যাবে। ক্যান্সার সারানোর জন্য কোনো একটি পদ্ধতি কার্যকর নয়। কিছু কিছু ক্যান্সার আছে যা কোনো কোনো রোগীর ক্ষেত্রে কোনো কোনো ওষুধে সেরে ওঠে, আবার সেই একই ক্যান্সার অন্য রোগীর ক্ষেত্রে হলে একই ওষুধে কাজ হয় না। ল্যাঙ্গার আরও বলেন রোগীর টিউমারে ওষুধ পরীক্ষা করা গবেষণাগারে ওষুধ পরীক্ষার তুলনায় অনেক বেশি কার্যকর। তিনি বলছিলেন আপনি যখন শরীর থেকে টিউমারের কোষগুলো বের করে আনেন তখন সেই কোষগুলো শরীরের ভেতরে থাকা অবস্থায় যেভাবে কাজ করত সেভাবে আর কাজ করে না। সামান্য পরিমাণে বিভিন্ন ওষুধ, ওষুধের মিশ্রণ রোগীর শরীরের টিউমারে পরীক্ষা করলে ডাক্তাররা সহজেই সেই রোগীর জন্য ওষুধ নির্ধারণ করতে পারেন। এর ফলে ব্যক্তিবিশেষের জন্য বিশেষ ধরনের ওষুধ দেওয়ার প্রচলন হবে। ফ্রিসেজ বায়োসায়েন্সেস হল গবেষকদের আরেকটি দল যারা এই সমস্যা নিয়ে কাজ করছেন। তাদের ধরনটা একটু ভিন্ন, কিন্তু একটি ভিডিওতে দেখা গেছে কোম্পানির প্রেসিডেন্ট নেথান খাফকাও এই ব্যক্তিবিশেষের জন্য উপযোগী ওষুধের গুরুত্বের কথা বলেন।
That's the sort of thing that's going to help us understand how patients are similar, how they can be treated similarly, and how
তিনি বলছিলেন এই ধরনের জিনিসের মাধ্যমে আমরা বুঝতে পারব কেন এবং কোন ধরনের রোগীরা একই রকম, সেই সাথে কিভাবে তাদের একই ধরনের চিকিৎসার মাধ্যমে সারিয়ে তোলা যায়, এবং এটাও বুঝতে পারব সব রোগীর জন্য একই ধরনের চিকিৎসা প্রযোজ্য নয়। প্রিসাইজের ডিভাইসের নাম সিভো, তাও মানব শরীরের ওপর পরীক্ষা করা হয়েছে। MIT ডিভাইস মানব শরীরে পরীক্ষার জন্য সামনেই চেষ্টা চালাবে।
আপনারা ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত বাংলা অনুষ্ঠান শুনছেন।
এবারে রয়েছে খেলাধুলার খবর, পরিবেশন করছেন আহসানুল হক।
ধন্যবাদ। বাংলাদেশে ঢাকার মাঠে চলছে পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যকার দ্বিতীয় টেস্ট ম্যাচ। দ্বিতীয় দিনের খেলা শেষ হয়েছে, বাংলাদেশ কিছুটা চাপের মুখে। পাকিস্তান প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে বিশাল সংগ্রহ করেছিল, 557 রান করেছিল তারা 8 উইকেটের বিনিময়ে, এবং তারপর বাংলাদেশ ব্যাট করতে নেমে খুব কম সময়ের মধ্যে মাত্র 27 ওভার 5 বল খেলেছে একটি সেশন, তার মধ্যেই এই টেস্ট ম্যাচে তারা 5টি উইকেট হারিয়েছে এবং 107 রান করেছে। তামিম ইকবাল, যিনি গত টেস্ট ম্যাচে দ্বিশতক হাঁকিয়েছেন, তিনি চার রান করে প্রথম ওভারেই আউট হয়ে যান, এবং ইমরুল কায়েস, তিনি চেষ্টা করেছিলেন কিছুটা প্রতিরোধ গড়ে তোলবার, 32 রানে তিনিও আউট হয়ে যান, 28 রানে আউট হয়ে যান মাহমুদুল্লাহ, আর বাকিরা তেমন কোনো রান করতে পারেননি। সুতরাং এখন সাকিব আল হাসান ক্রিজে রয়েছেন, আগামীকাল সকালবেলা তিনি ব্যাট করতে নামবেন। আশা করা হচ্ছে যে সাকিব আল হাসান এবং সৌম্য সরকার, এদের মতো যারা প্রতিষ্ঠিত ব্যাটসম্যান, তারা যদি ভালো করেন তাহলে বাংলাদেশ হয়তো দ্বিতীয় টেস্ট ম্যাচে ড্র করতে পারে। ফলো অন এড়াতে বাংলাদেশকে এখনও আরও 251 রান করতে হবে। এই ছিল খেলার খবর।
এখন শুনুন সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন আনিস আহমেদ।
যুক্তরাষ্ট্র ও সৌদি কর্মকর্তারা ইয়েমেনে মানবিক কারণে সৌদি নেতৃত্বাধীন বিমান আক্রমণে বিরতিতে সম্মত হয়েছে। সেখানে শিয়া হুতি বিদ্রোহীরা হাজার হাজার লোককে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য করেছে। আজ রিয়াদে এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী জন কেরি এবং তার সৌদি সহপক্ষ আদেল এল জুবাইর বলেছেন যে মানবিক সাহায্য পাঠানোর সুবিধার্থে ইয়েমেনে 5 দিনের অস্ত্রবিরতি প্রয়োগের চেষ্টা করা হচ্ছে। তারা বলেন যে বাস্তব অবস্থার পরিপ্রেক্ষিতে এই অস্ত্রবিরতি নবায়িত হতে পারে। ওদিকে সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে হুতিদের সঙ্গে প্রাথমিক যোগাযোগ হয়নি, মনে করা হচ্ছে তারা ইরানের সমর্থন পাচ্ছে। তিনি বলেন যে প্রস্তাবিত এই বিরতি সম্পর্কে আরও বিস্তারিত পরে জানানো হবে। এই সপ্তাহে আরও আগের দিকে ইয়েমেনে জাতিসংঘের দূত নিরাপত্তা পরিষদে পাঠানো এক চিঠিতে ইয়েমেনে স্থলবাহিনীর মাধ্যমে আন্তর্জাতিক সম্প্রদায়ের দ্রুত হস্তক্ষেপ চান। এই অনুরোধ সম্পর্কে কেরি বলেন যে যুক্তরাষ্ট্র কিংবা সৌদি আরব কেউই সেখানে স্থলসৈন্য পাঠানো সম্পর্কে কোনো কথা বলেনি। ব্রিটেনের ভোটদাতারা আজ সেখানে সংসদ নির্বাচনে ভোট দিচ্ছেন। জনমত জরিপে যেরকম তীব্র প্রতিদ্বন্দ্বিতার চিত্র পাওয়া যাচ্ছে তাতে ফলাফলের পূর্বাভাস দেওয়া সম্ভব নয়। বুধবার সেখানকার এক জাতীয় জরিপে ফলাফলে দেখা গেছে প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের রক্ষণশীল দল ব্রিটিশ ভোটদাতাদের 33% সমর্থন পাচ্ছে। এল মিলিব্যান্ডের প্রধান বিরোধী দল শ্রমিক দল 1 পয়েন্ট পিছিয়ে রয়েছে। এই সব জরিপে বোঝা যাচ্ছে যে নির্বাচনের ফলাফলে ব্রিটেনের দুটি প্রধান দলের যে কোনো একটিকে সরকার গঠনের জন্য ছোট ছোট বিভিন্ন দলের সঙ্গে জোট বাঁধতে হবে। তাতে তারা 650 আসন বিশিষ্ট সংসদের নিম্নকক্ষ হাউস অফ কমন্সে তাদের আসন সংখ্যা সামান্য বাড়াতে পারবে। বুরুন্ডিতে নতুন এক রাজনৈতিক সহিংসতায় 3 জন নিহত এবং অন্তত আরও 3 জন আহত হয়েছে। সেখানে প্রেসিডেন্ট পিয়েরে নকুরুনজিজার তৃতীয় মেয়াদের জন্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার প্রতিবাদে বিক্ষোভ অব্যাহত আছে। এদিকে আফ্রিকান ইউনিয়নের শীর্ষ কর্মকর্তারা বলছেন যে আগামী মাসে সেখানে নির্বাচন অনুষ্ঠানের মতো পরিস্থিতি নেই। প্রত্যক্ষদর্শী এবং রেডক্রসের একজন কর্মকর্তা বলেছেন যে বৃহস্পতিবার রাজধানী বুজুম্বুরায় পুলিশ প্রেসিডেন্টের সমর্থক ও বিরোধীদের মধ্যে সংঘাত বন্ধের জন্য হস্তক্ষেপ করায় এই সর্বসাম্প্রতিক গোলযোগ দেখা দেয়। একটি ঘটনায় প্রেসিডেন্টের সমর্থকরা প্রতিপক্ষের ওপর গ্রেনেড নিক্ষেপ করলে 2 জন নিহত হয় এবং আরও অনেকে আহত হয়েছে। আরেকটি ঘটনায় বিক্ষোভকারীরা সরকারি দলের তরুণ সংঘের এক সদস্যকে পুড়িয়ে হত্যা করেছে। গতকাল বুধবার যুক্তরাষ্ট্রের ওক্লাহোমা, ক্যানসাস এবং নেব্রাস্কা অঙ্গরাজ্যগুলোতে উপর্যুপুরি ঘূর্ণিঝড়ে প্রায় 36টি বাড়ি ভেঙে পড়ে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত জায়গা হচ্ছে ওক্লাহোমা, রাজ্যের রাজধানী ওক্লাহোমা সিটি। কর্মকর্তারা বলছেন যে বুধবার বিকেলে ওক্লাহোমা সিটির দক্ষিণ পশ্চিমাঞ্চলে এই ঘূর্ণিঝড় আঘাত হানলে কমপক্ষে 35টি বাড়ি বিধ্বস্ত হয়।
আর এই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আমাদের আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ডলোরেস ডেভিস, প্রকৌশলী ছিলেন নিক আইভানভ। আমি সাবরিনা চৌধুরী সবাইকে আরেকবার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় চাইছি। শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.